السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة. أو كما قال النبي صلى الله عليه وسلم
أمين لما بان كربنا خب شطط حدث فرسي وي حدث كان نيغوتا بلو কি হাদিস পড়ছি?
قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا وعمل بسنة وامن الناس بوائقه دخل الجنة.
প্রথমে তরজমা পেশ করছি, তারপরে হালকা ব্যাখ্যা করব। তরজমা কি? প্রিয় নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি হালাল খানা খাবে, হালাল খানা খাবে আমার তরিকা অনুযায়ী আমল করবে, চলবে এবং তার ব্যাপারে কেউ ক্ষতির আশঙ্কা করবে না, ওই হাদিসের তিনটা কথা আছে। ওয়াজের ফায়দা হওয়ার জন্য তিন শর্ত। আমি যে হাদিসটা পড়ছি এখানে কয়টা কথা? হালাল খানা খাবে, সুন্নত অনুযায়ী আমল করবে এবং তার দ্বারা ক্ষতি হবে এই আশঙ্কা কেউ করবে না। সবাই তার ব্যাপারে এই ধারণা, এই লোকটা দ্বারা আমার উপকার হইতে পারে, উপকার হোক বা না হোক আমার ক্ষতি হবে না। এই লোকটা দ্বারা আপনাকে দেখলেই মানুষের দিলে এটা আসে যে এই লোকটার দ্বারা আমার কি হবে না, ক্ষতি হবে না। আপনি রাত তিনটার সময় আসাদ গেট থেকে মোহাম্মদপুর আসতেছেন, ওই সময় বাসে আপনাকে নামাই দিছে, পথে দেখলেন একজন জুব্বা গায়ে দেওয়া হুজুর দেখতেছে, তা আপনার মনে কি আসবে? এই লোকটা আপনাকে চিন্তাই করবে? হুজুর তো চিন্তাই করতে পারেন, তিনি নিশ্চয় আমার কোনো ক্ষতি করবে না। আর যদি দেখেন প্যান্ট শার্ট পরা লোক, তাহলে আপনার মনের ভিতরে কিন্তু সন্দেহ আছে যে লোকটা যখন আমার কাছে আসবে তো ছোড়া বের করতে পারে, বের করে আমার পেটে ঠেকাইতে পারে, যা আছে দে বেটা মোবাইল টোবাইল আপনার ছোড়া ঢুকাই দিলাম, এই আশঙ্কা আপনার হবে কিনা? কারণ প্যান্ট গুলো ইংরেজরা শেখাই দিয়ে গেছে, এটা রাজা বাদশাহ থেকে আরম্ভ করে ছিনতাইকারী পর্যন্ত সবাই এটা পরে, যারা দিনদার না দুনিয়াদার। রাজা বাদশাহ প্যান্ট পরে, ডাকাতরাও প্যান্ট পরে, ছিনতাইকারীও প্যান্ট পরে, চোর ডাকাইতো প্যান্ট পরে। এই জন্য দেখবেন মালয়েশিয়া থেকে যারা হজ করতে আসে, মালয়েশিয়া থেকে, ওরা প্যান্ট পরা, কিন্তু যখন নামাজের টাইম হয় তখন ওরা ব্যাগের থেকে একটা লুঙ্গি বের করে। ব্যাগের থেকে কি বের করে? লুঙ্গি বের করে, করে ওই প্যান্টের উপর দিয়ে কি করে ওই লুঙ্গিটা পরে। কারণ তারা শিখছে যে নবীজির জীবনও প্যান্ট পায়জামা এগুলো পরেন নাই, তিনি লুঙ্গি পরছেন। তাহলে এটা হল শাহী লিবাস, তাহলে আল্লাহর দরবারে আমি শাহী লিবাস নিয়ে দাঁড়াব। এই জন্য প্যান্টের উপর কি পরে? হ্যাঁ, লুঙ্গি পরে। আমি একটা উদাহরণ দিলাম, রাত তিনটার সময় আসতেছেন, একটা লোক দেখে আপনার মনে ভয় আসতেছে না, আটটা লোক দেখে ভয় আসতেছে। ঠিক এইভাবে আপনি নিজেকে এমন ভাবে গড়বেন যে কেউ আপনাকে দেখবে আপনার সুরত সিরাত, আপনার মাথায় টুপি, আপনার মুখে সুন্দর দাড়ি, আপনার গায়ে লম্বা পাঞ্জাবি, এই সুরতের লোক দেখলে কেউ মনে করবে না যে এই লোকটা ডাকাত। মনে করবে? মনে করবে? তার দ্বারা আমার উপকার হইতে পারে, আর উপকার যদি নাও হয় কথার কথা, এই লোকটা আমাকে ক্ষতি করবে না। এটি হল তিন নম্বর শর্ত। এই হাদিসে কয়টা কথা আছে? তিনটা কথা আছে। হালাল খানা খাও, সুন্নত অনুযায়ী আমল করো, আর তোমার অনিষ্ট থেকে লোকদের ভয় দূর করে দাও। তোমার অনিষ্টর ব্যাপারে কেউ যেন ভয় না পায়। আমি না না তো বাবা একা হই। তাহলে তর্জমা বুঝে আসছে হাদিসের? হাদিসের তর্জমা আপনাদের বুঝে আসছে না? আর একটু ব্যাখ্যা করব সামান্য। প্রথম শর্ত লাগানো হয়েছে খানা, হালাল হইতে হবে, খানা হালাল হইতে হবে। কি জন্য হালাল হইতে হবে? নেক কাজ করেন আর গুনার কাজ করেন, পরিকল্পনাটা হয় কিন্তু হার্টের মধ্যে, কলবের মধ্যে। পরিকল্পনাটা কোথায় হয়? নেক কাজ করলেও পরিকল্পনা কলবে হয়, গুনার কাজ করলেও পরিকল্পনা কোথায় হয়? এই কলবে হয়। হালাল খানা খাইলে এই রক্ত যখন কলবে আসে তো ওইখানে নেক কাজ করার ইচ্ছা পায়দা হয়, আগ্রহ পায়দা হয়, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। আর যদি আপনি হারাম খান, হারাম টাকা দিয়ে জামা পরেন, পাজামা পরেন, এই খানা দিয়ে যে রক্ত তৈরি হবে, এই রক্ত যখন আপনার কলবে আসবে, হাটে আসবে, এইখানে খালি গুনার খেয়াল পায়দা হবে। টেলিভিশন দেখি, আজকে অমুক সিরিয়াল আছে ওই সিরিয়ালটা দেখি, আজকে অমুকখানে নাচ গান হবে, হ্যাঁ ওখানে যাই, যত রকম গুণা আছে ওইগুলো মনে পড়বে। এই মাহফিলে আপনি বসতেই পারবেন না, যে হারাম খানা খেয়ে আসছে তাকে আপনি পাঁচ মিনিটে বসাইতে পারবেন না, সে বসতে পারবে না, অস্থির হয়ে যাবে। মাছ পানির থেকে তুললে মাছ কি হয়? অস্থির হয়ে যায়, আর পানির বিদ্যুৎ দিলে স্থির হয়ে যায়। যার পেটে হালাল খানা আছে সে মাহফিলে বসলে মাছ পানির মধ্যে যেরকম স্থির, সেও স্থির। আর যারা খানা হারাম সেই মাহফিলে বসলে অস্থির হয়ে যায়, ভালো লাগে না, কোন দিক দিয়ে ভাগবে, কোন দিক দিয়ে চুপচাপ চলে যাবে, রাস্তা খুঁজতে থাকে। আল্লাহ ইবাদত করুন। তাহলে সবকিছু পয়দা হয় কোন জায়গায়? কলবে। এবং সেরে হালাল রক্ত হলে নেক কাজের খেয়াল পয়দা হয়, আর হারাম রক্ত হইলে গুনার পরিকল্পনা হয়। কলবে পরিকল্পনা করতেছে, ওই পরিকল্পনার গোড়া খানা। পরিকল্পনার গোড়া কি? খানা। খানাটা কেমন খাইছেন আপনি, ওটা দিয়ে পরিকল্পনা হবে। এই জন্য খানার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে, আপনার আয় রোজগার হালাল থাকতে হবে। আপনি চাকরি করেন, চাকরির মশলা জিজ্ঞেস করেন। আপনি ব্যবসা করেন, ব্যবসার মশলা জিজ্ঞাসা করেন। আপনি জমিন আবাদ করেন, জমিনের মশলা জিজ্ঞাসা করেন। প্রত্যেকটার মশলা আলাদা আলাদা, চাকরির মশলা আলাদা, ব্যবসার মশলা আলাদা, জমিন আবাদ করার মশলা আলাদা। যে যেটা করতেছেন সে ওটের মশলা জিজ্ঞাসা করেন। এলে প্রথমটা, প্রথমটার মধ্যে আমি এটুকু বলে রাখতে চাই, বর্তমানে আমাদের দেশে ব্যাপক হারে শুকর আমদানি করা হইতেছে। সরকারের আইনকে ফাঁকি দিয়ে সরকারের আইনে শুকর, কেউ বলে শুয়োর, শুকর বলেন না শুয়োর বলেন, যাই বলেন, এটা কিন্তু সরকারি আইনে আমদানি করা নিষিদ্ধ। এগুলো কাফেরদের দেশে হাজার হাজার খামার আছে, এই ফ্রান্স বলেন, স্পেন বলেন, কাফেরদের দেশে হাজার হাজার শুকরের ফার্ম। ওরা এত চালাক, ওরা রিসার্চ করে দেখছে শুকরের গোশতের মধ্যে ক্ষতি কম, ওর চর্বির মধ্যে ক্ষতি বেশি। শুকরের চর্বির মধ্যে ভয়াবহ ক্ষতি, এটা ওরা ডাক্তারি রিসার্চ করে পাইছে। আর একটা জিনিস রিসার্চ করছে আমাদের কোরআন, আমাদের কোরআন তারা রিসার্চ করছে। কি রিসার্চ করছে? তারা বহু যুদ্ধ আমাদের সাথে করছে কিন্তু পারে না, মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে পারে না। বদরে পারছে, উহুদে পারছে, খন্দকে পারছে, কোনটা পারছে? নবীদের পরও কত যুদ্ধ হয়েছে, কত যুদ্ধ হয়েছে, হিন্দুস্তান ফাতা হয়েছে, রাশিয়া ফাতা হয়েছে, কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল ফাতা হয়েছে, ফাতা হয় নাই? তো ওরা দেখছে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পারা যায় না, কারণ ওদের সাথে আল্লাহ আছে, ওদের সাথে আল্লাহ আছে, এদের সাথে লড়াই করা সম্ভব না। 6 সেপ্টেম্বর ভারত বলছিল যে আমরা শত শত ট্যাঙ্ক নিয়ে পাকিস্তানের লাহোরে ঢুকব, ওখানে ঢুকে তারপরে নাস্তা করব। আপনারা পিছনে ইতিহাস কয়জন জানেন আমি জানি না, তারিখটা ছিল 6 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর শত শত ট্যাঙ্ক নিয়ে রওনা হয়েছিল লাহোর যায় নাস্তা করবে। কিন্তু তারা কি লাহোর যেতে পারছিল? হ্যাঁ, ওই ট্যাঙ্ক তো আগেই উড়ে গেছে, আগেই উড়ে গেছে। মুসলমান সৈন্যরা বুকের মধ্যে বোমা বাঁধে ওই ট্যাঙ্কের নিচে শুয়ে গেছে। ট্যাঙ্ক তো গুলি করে কিছু করা যায় না, গুলি করে ওর ক্ষতি করতে হলে তল্লা দিয়ে দিতে হবে, ওরা তলায় পড়ছে। দু চারজন শহীদ হয়ে গেছে, ট্যাং উড়ে গেছে, বাকিগুলো সব ল্যান্স গোটায় সিরিয়াস, লাহোর তো দেখতে পারে না। এইরকম একটা দুটা ঘটনা না, হাজারো ঘটনা সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পারা যায় না। তাহলে কি করতে হবে? ইহুদি খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতরা বসে পরামর্শ করছে কি করতে হবে, এই জাতিকে তো দমানো যায় না। তখন তাদের পণ্ডিতরা বলছে এদেরকে কোনদিন দমানো যাবে না, এদের সাথে খোদাই শক্তি আছে, এই জন্য এদেরকে দমাইতে হলে একমাত্র রাস্তা ওদেরকে হারাম খাওয়ানোর ব্যবস্থা কর, আর ওদেরকে গুনার ভিতরে লাগাই দাও। হারাম খাওয়ানোর ব্যবস্থা করো আর গুনার মধ্যে লাগাই দাও। এই তাদের ধর্মীয় নেতারা ইহুদি খ্রিস্টানদেরকে এই পরামর্শ দিল। তো গুনায় লাগাই দেওয়ার জন্য তারা টেলিভিশন আবিষ্কার করল, আমাদেরকে গুনায় লাগাই দেওয়ার জন্য সর্বক্ষণ যাতে গুনা নিয়ে ব্যস্ত থাকি তার জন্য কি আবিষ্কার করলো, টেলিভিশন। সেই টেলিভিশনের আধুনিক সংস্করণ হল এই টাচ মোবাইল। টেলিভিশনের আধুনিক সংস্করণ কি, যত উলঙ্গ মহিলা সব এর মধ্যে আছে, নাচ গান যা কিছু টেলিভিশনে দেখায় সিনেমায় দেখায় সব এই ফোনের মধ্যে আছে। এইগুলো তারা আবিষ্কার করল আমাদেরকে গুনার মধ্যে ডুবাই রাখার জন্য। এবং আমাদেরকে হারাম খাওয়ানোর জন্য ওই যে শুকুরের চর্বি ক্ষতিকর ওটা ওরা খায় না, ওরা গোশত খায়। এই চর্বিগুলো বিভিন্ন পন্থায় বিভিন্ন খাবারের সাথে মিক্সার করে তারা মুসলমানদের দেশে পাঠায় দিল। যে কোনো খাবার তারা আমাদের দেশে পাঠায়, যে কোনো খাবার তারা পাঠায় ওর মধ্যে কি থাকে, শুকুরের চর্বি থাকে, না হয় রক্ত থাকে, না হয় গোশত থাকে, না হয় নাড়িমুড়ি থাকে, না হয় হাড্ডি পিসা থাকে, শুকুরের সমস্ত পার্ট তারা এই খাদ্যের মধ্যে ব্যবহার করে। এখন আপনি আমি যাতে এটা ধরতে না পারি এই জন্য তারা আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক আইন যে আপনি এই খাবারটার মধ্যে কি কি ব্যবহার করছেন এটা উল্লেখ করতে হবে, এটা উল্লেখ করতে হবে আন্তর্জাতিক আইন। এই আইন অনুযায়ী তাদের খাবারগুলো আমাদের দেশে চলে না। তো এইখানে তারা আর একটা শয়তানি করল, শুকুরের প্রত্যেকটা পার্টসের এগেনস্টে, শুকুরের প্রত্যেকটা পার্টসের এগেনস্টে একটা ই কোড আবিষ্কার করল। আমার কথা বুঝতেছেন? ই কোড, এ বি সি ডি ই, ই ডি একটা কোড নম্বর, ধরেন 301 যদি বলি, ই 301, তাহলে শুকুর কথার কথা শুকুরের চর্বি 350, ই 350 তাহলে শুকুরের রক্ত, শুকুরের রক্ত 370 মানে শুকুরের নাড়িভুড়ি, এক ই কোড দিল, ই কোড দিল। এই গত হজে আমি একটা পত্রিকা পাইলাম, এই পত্রিকা আরবিতে পত্রিকাটা, এর নাম হল আর রিয়াদ, পত্রিকার নাম কি আর রিয়াদ। এই পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রথম কলমে, প্রথম পৃষ্ঠার প্রথম কলমে লেখা আছে যে পেপসি আর কোকা কোলার মূল উপাদান হল শুকুরের রক্ত এবং শুকুরের নাড়িভুড়ি। পেপসি এবং কোকা কোলা সম্পর্কে লিখছে এই পত্রিকায়, সে পত্রিকা এখনো আমার সাথে আছে, ফতোয়া বিভাগে দেয় আপনারা দেখতে পারেন, আরবি পত্রিকা, আরবি পত্রিকা, এই গত হজে আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। অথচ সে কোকা কোলা খাওয়ার জন্য আমরা পাগল, পাগল। এদের শুকুরের রক্ত আর নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, খবরই নেই আমাদের কাছে। তো যত খাবার তারা পাঠায় এই শুকর থাকে, এ তো তারা যেগুলো পাঠায়। আমাদের দেশ একসময় মুক্ত ছিল, কিন্তু আমাদের দেশ এখন মুক্ত নেই। এখন আমাদের দেশে অসাধু ব্যবসায় ঢুকে গেছে, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, যাদের মধ্যে কি নেই, আল্লাহর ভয় নেই, তারা সরকারকে ফাঁকি দিয়ে গরুর গোশত কয়ে, ছাগলের গোশত কয়ে, ভেড়ার গোশত কয়ে শুকর আমদানি করতেছে, করে সেই শুকরের চর্বি, রক্ত, নাড়ি ভুড়ি এইগুলো গলায় এই তেলের মধ্যে দিচ্ছে। কিসের মধ্যে দিচ্ছে? তেলের মধ্যে। ইতিমধ্যে কয়েক জায়গায় ধরা পড়ছে র্যাবের কাছে, কয়েক জায়গায়, শুধু ধামরাইতে একটা কোম্পানি ধরা পড়ছে, কেবিসি এগ্রো, কেবিসি এগ্রো, 3 লক্ষ টন শুকর পাওয়া গেছে একটা তেলের মিলে, 3 লক্ষ টন শুকর পাওয়া গেছে। তো জাতীয় দৈনিকে এই খবরটা আসছে, র্যাবেরা ধরছে, র্যাব সিলগালা করে দিচ্ছে আর 75 লাখ টাকা জরিমানা করছে। আরে ধরা পড়ছে 2-1 জন, আনতেছে তো হাজার হাজার ব্যবসায়ী, আইলে তেলের মধ্যে মিশে দিছে, সেই তেল দিয়ে হোটেলে পাক হইতেছে, সেই তেল দিয়ে বেকারের মাল তৈরি হইতেছে। হোটেলে এবং বেকারিতে যে তেল ব্যবহার হয় তা খুব কম দামি তেল, নাম তো দেয় সবই, কিন্তু কেজি 50 টাকা। সোয়াবিন তেল 50 টাকা কেজি কিভাবে হয়? কিন্তু সোয়াবিন অল্প কিছু আছে, বাকিটা শুকুরের চর্বি গলালো, এবং শুকুরের চর্বি যে গলায় তেল বানায় এটা বুখারী শরীফের হাদিসে আছে। এটা কোথায় আছে? বুখারী শরীফের হাদিস আছে। নবীদের জামানায় ইহুদিরা এই কাজটা করত, তখন নবীজি তাদেরকে বললেন, তোমাদের নিষেধ করা হয়েছে যে শুকুরের চর্বি গলাইবে না, কোন মুর্দা জানোয়ারের চর্বি গলায় এগুলো বিক্রি করবে না, শুকুরের চর্বিও কাজে লাগাইবে না, মুর্দা জানোয়ারের চর্বিও কাজে লাগাইবে না। তো ইহুদিরা জবাব দিল, আমরা মুর্দা জানোয়ার বেশি না, শুকর বেশি না, আমরা তেল বিক্রি করি। আরে তেলটা নিচু কই থেকে? কি ধোকাবাজি, কি ধোকাবাজি! আমরা শুকর বেশি না, মুর্দা জানোয়ার বেশি না, আমরা তো তেল বিক্রি করি, কিন্তু তেলটা নিচু কই থেকে? ওই মরা জানোয়ারের চর্বি থেকে, শুকরের চর্বি থেকে নিচু, না বুখারী শরীফের হাদিস। তো এই কাজ তারা 1500 বছর আগে করত, কত বছর আগে? তাহলে এখন কি আরো কমছে না বাড়ছে? 1500 বছর পরে কমছে না বাড়ছে? বাড়ছে। আগে ইহুদিরা করত, এখন কারা করতেছে? কারা করতেছে? মুসলমানরা করতেছে, বেশি লাভ পাওয়ার হচ্ছে নাই। কারণ 100 টাকা যদি কেজি কেনে সোয়াবিনের, তাহলে লাভ কম হয়, আর 50 টাকা করে কেনে তাহলে লাভ বেশি হয়। তাহলে আমরা যে বেকারের মাল খাইতেছি, আমরা যে হোটেলের জিনিস খাইতেছি, আমরা কি খেয়াল করছি কি তেল ব্যবহার করা হয়েছে, কি তেল ব্যবহার করা হয়েছে? তো খেয়াল করতেছি, এই তেলের মধ্যে এই যে ধামরাই যে দ্বারা ধরা পড়ল, এরা এই শুকুরের চর্বি সয়াবিনেও মিশাইছে, তারপরে ইয়েছে না কোড়ার তেল, হ্যাঁ রাইস ব্র্যান্ড, রাইস ব্র্যান্ড চাউলের কোড়া হয় না, চাউলের কোড়া কোড়ার তেল বানায়, ওটার দাম কিন্তু অনেক, কোড়ার তেলের দাম অনেক, ওটার মধ্যে মিশায় পত্র পত্রিকায় ওটা ছবি সহ দিয়ে রাখছে, ওই চর্বি দিয়ে যে তেল বানাইছে ওর পাঁচ লিটারের যে পাত্রগুলো ওর ছবি সহ দিচ্ছে। এই জন্য ভাই হুঁশিয়ার হইতে হবে, বিদেশি মজাদার খানা বাদ দিয়ে দেন, মজাটা জান্নাতের জন্য রাখেন, বিদেশি মজাদার খানা ত্যাগ করেন। ইহুদিরা আমাদেরকে হারাম খাওয়ায় কি জন্য? যে মুস্তারা আমাদের কোরআন হাদিস রিসার্চ করছে, রিসার্চ করে দেখছে মুসলমানদেরকে যদি হারাম খাওয়ানো যায়, মুসলমানদেরকে যদি হারাম খাওয়ানো যায়, এদের কোন ইবাদত কবুল হবে না, এদের দোয়া কবুল হবে না, এরা আল্লাহ সাহায্য পাবে না, তখন এদের উপরে জয়লাভ করা সহজ হয়ে যাবে। এদের দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, আল্লাহ সাহায্য পাবে না। এই জন্য সব খানার ভিতরে নামি দামি যত চকলেট খাইতেছেন, নামি দামি যত চকলেট ইউরোপ থেকে আসতেছে, সব শুকর, সবটাই শুকর। মজাটা ব্যস্তের জন্য রাখেন, দুনিয়া একটু মজা কম নেন। আপনি বলবেন যে আমি ঘরের তৈরি করে খাব, এটাও নিরাপদ না। কেন? ঘরে তৈরি করতে গেলেও বিভিন্ন মেডিসিন লাগে, লাগে কিনা? কেক বানাইবেন, যাই বানাইবেন, ওর মধ্যে বিভিন্ন পাউডার দিতে হয়, জেলাটিন দিতে হয় না? ওই জিনিসগুলো কিছুতে তৈরি হয়েছে, ঘরে তৈরি করলেন, কিন্তু তৈরি করতে দেন মেডিসিনগুলো ব্যবহার করলেন, এই মেডিসিনগুলো কিছু থেকে তৈরি হয়েছে, ওখানে শুকর আছে। ওই মেডিসিন গুলোর মধ্যে কি আছে? সেটা ঘরের তৈরি করে খাইতেছেন, এটাও ভেজাল আছে। এই জন্য যথাসম্ভব বেকারের জিনিস না খায় পারলে না খাওয়া, হোটেলের জিনিস না খায় পারলে না খাওয়া। আমি তো অনেকগুলো বেকারিতে তাকে করছি, যাচাই বাছাই করছি, তারা কি তেল ব্যবহার করে, সবগুলোতে পাইছি এই কম দামি তেল ব্যবহার করে। এই মোহাম্মদপুরে যত বেকারি আছে আমি লোক পাঠাই পাঠাই সব খবর নিচ্ছি, খালি এই হক হকরে পাইছি উনি দামি তেল ব্যবহার করে। মোহাম্মদ হাউজিং সোসাইটিতে যে হকওয়ালা আছে ইনি দামি তেল ব্যবহার করে, উনি আমাকে বলছে আমি আগে আর এক বেকারিতে ছিলাম, সে লোক দুই নম্বরই করত, আমি মানা করছিলাম দুই নম্বর করেন না, মুসলমানদেরকে ঠকায়েন না, বরকত হবে না, সে আমার কথা শোনে নাই, আমি আলাদা হয়ে গেছি। আলাদা হয়ে ছয় মাস বসেছিলাম, তারপরে হজ করে আসে নিজে বেকারি দিছি, এবং আমি আমার জানা মতে কোন দুই নম্বর জিনিস ব্যবহার করি না, ওনার মুখের কথা, মিথ্যা বললে উনি দায়ী থাকবেন। আমি জিজ্ঞেস করছি তেল কত করে কেনেন, কোত্থেকে আনেন, এই সব জিজ্ঞাসাবাদ করে একদম মালিকের সাথে কথা হয়েছে, আমার মোটামুটি স্যাটিসফাইড হয়েছে যে এটাতে শুকরের চর্বি নেই, এই তেলটার মধ্যে কি নেই, শুকরের চর্বি নেই। আমার কোনো ঠেকা হলে বেকারি কোনো বিস্কুট কিনতেই হলে আমি ওইখান থেকে কিনি, আরগুলো সব সহি পাইনি, আমি সব ভেজাল থাকতে পারে, আমার এলেমের বাইরে কোনোটা থাকতে পারে যে মুসলমানদের সাথে গাদ্দারি করে না, বেইমানি করে না, থাকতে পারে। আপনারাও দেখেন, আপনারাও খোঁজ খবর নেন, কি তেল ব্যবহার করেন, কত করে কেনেন, কোন জায়গার তা নেন, আমরা ওখানে তাহকিক করবো, যাচাই বাছাই করবো। এইভাবে খানা পিনার ব্যাপারে আপনাদের একটু যাচাই বাছাই করতে হবে। বিদেশি মজার মজার খাবার বাদ দেন, আর দেশীয় এই বেকারের এবং হোটেলের খাবার ছেড়ে দেন একদম, আর না অন্তত কমায় দেন। এখানে সমস্যা আছে, সমস্যা আছে। এইটা নবীজি এক নম্বর শর্ত দিছে, শুকর খাইবেন আর আপনার তাহাজ্জুদের আবেগ পয়দা হবে, শুকুরের তেল খাইবেন আর তাহাজ্জুদের আবেগ পয়দা হবে আপনার দিলের মধ্যে, তাহাজ্জুদের জন্য ওঠো। আকাশ কুসুম চিন্তা, অলিক চিন্তা, ব্যর্থ চিন্তা, এগুলো এক নম্বর শর্ত। এইটা দুই নম্বর শর্ত দিছে, যা কিছু করবা নবীজির তরিকা অনুযায়ী করবা। মান্না কালা তৈয়িবান এক নম্বর, ও আমিলা বিসুন্নাতিন। এই অর্থ তো আপনারাও বুঝতেছেন, এই হাদিসের অর্থ আপনারাও বুঝতেছেন। আমিলা বিসুন্নাতিন, সুন্নত অনুযায়ী আমল করে। এই মাহফিলে আমি কয়টা সুন্নত বলবো? হ্যাঁ, কয়টা সুন্নত বলবো? এই জন্য সহজ বুদ্ধি আমার লেখা যদি ছোট কিতাব চান তো নবীজির সুন্নত, নবীজির সুন্নত, এটা আপনি পকেটে রাখেন, ঘরে রাখেন। আর যদি একটু বড় কিতাব চান তাহলে কিতাবুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ, নবীজির সুন্নাহ বা কিতাবুস সুন্নাহ, এর যেটা পান এটা ঘরে রাখেন। এটা বিবি বাচ্চা নিয়ে অল্প অল্প করে তালিম করেন, ওখানে দিন দুনিয়ার সকল কাজের সুন্নত তরিকা লেখা আছে, এবং প্রত্যেকটা কথার সাথে হাদিসের রেফারেন্স দেওয়া আছে। এটা ডকুমেন্টারি কিতাব, রেফারেন্স দেওয়া আছে। নবীজির সুন্নত অথবা কিতাবুস সুন্নাহ, এটা ঘরে রাখেন, বিবি বাচ্চা নিয়ে তালিম করেন, উজু করবেন ওই কিতাব অনুযায়ী, নামাজ পড়বেন ওই কিতাব অনুযায়ী, বিবাহ শাদী করবেন ওই কিতাব অনুযায়ী, মুর্দাকে কাফন দাফন করবেন ওই কিতাব অনুযায়ী, বিবির সাথে আচরণ করবেন ওই কিতাব অনুযায়ী, ছেলে পেলের সাথে আচরণ করবেন ওই কিতাব অনুযায়ী, সব কিছুর মধ্যে সুন্নত আছে। বাজার করবেন ওই কিতাব অনুযায়ী, এই কিতাব আপনাদের সংগ্রহে রাখেন, তাহলে দেখবেন আপনাদের দেখা দেখি নামাজ পড়তেছি এটা হইতেছে না। প্রায় লোক নামাজ শেখে না, ওই আর একজনের দেখে দেখে নামাজ পড়ে। এইভাবে কি নামাজ হয়? এইভাবে কি নামাজ হয়? এক রাকাতে রুকু কয়টা? এক রাকাতে কয়টা রুকু? একটা। কিন্তু যে নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং নেয় নাই, যে ব্যক্তি নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং নেয় নাই, সে এক রাকাতে কয়টা রুকু করে? তিনটা। সে এক রাকাতে কয়টা রুকু করে? তিনটা রুকু করে। একটা জানে বুঝে করে, আর একটা সেজদা যাওয়ার পথে করে, আর একটা সেজদা থেকে দাঁড়ানোর সময় করে। কয়টা হল? তা আল্লাহ আপনার কাছে চাইছেন, বান্দা তুমি এক এক রাকাতে একটা রুকু করো। আপনি বললেন কয়টা? তিনটা। তাহলে এই নামাজ কি আল্লাহর আরশ পর্যন্ত যাবে? আপনি যতই বলেন তো ঠিক আছে আমি তিনটা করছি, কিন্তু তিনটা আল্লাহর জন্যই করছি, এটা কইলে কি কবুল হবে? আল্লাহ কইছে মাগরিবের নামাজ তিন রেকাত পড়ো, মাগরিবের ফরজ নামাজ কয় রেকাত পড়ো? তিন রেকাত। আপনি পড়লেন চার রেকাত, তাহলে ভাই চার রেকাত যে পড়লেন তো অসুবিধা কি? আমি এক রেকাত তো ইবলিসের জন্য পড়ি নাই, ওটা আল্লাহর জন্য তো পড়ছি আমি, অসুবিধা কি? এই অসুবিধা কি? এই কথাটা বলা ঠিক? হ্যাঁ, আল্লাহ ফরজ করছে তিন রেখাত, আপনি পড়তেছেন চার রেখাত, আবার করতেছেন, অসুবিধা কি হবে? মোনাজাত শুরু করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে, নবীর দুরুদ দিয়ে, আবার শেষ করতে হবে কি দিয়ে? আল্লাহর প্রশংসা, দুরুদ, আমিন, তিন জিনিস দ্বারা মোনাজাত শেষ করতে হবে, তাহলে কবুল হওয়ার গ্যারান্টি আছে। অর্থাৎ আমাদের দেশে মোনাজাত শেষ করে কেমনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে করে না? অথচ এইভাবে লা ইলাহা দ্বারা মোনাজাত শেষ করার কথা কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে? এখন অনেক ভাই বলে কি অসুবিধা কি, দেখি কোন খারাপ কথা? আমি যে লা ইলাহা পড়লাম দেখি খারাপ? খারাপ তো বলা হয় নাই, কিন্তু মোনাজাত শেষে নবীজি তো কলেমা পড়তে বলে নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনি টয়লেটে ঢুকতেছেন, টয়লেটে পায়খানায় ঢুকতেছেন, তো দোয়া পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ একজন বলল, আরে ভাই আপনি কোন দোয়া পড়লেন না টয়লেটে? টয়লেটে দোয়া তো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ, বিসমিল্লাহ আছে, কিন্তু বুখারী শরীফের হাদিসে বিসমিল্লাহ আছে, খবরদার বিসমিল্লাহ ছাড়া পড়বেন না। বিসমিল্লাহ অনেকে বিসমিল্লাহ পড়ে না, অনেকে বিসমিল্লাহ পড়ে না, আল্লাহুম্মা তো শুরু করে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ। তো তাকে বললেন, ভাই আপনি কি বললেন, এটা খারাপ নেই? খারাপ তো বলা হয় নাই, কিন্তু আল্লাহ নবী টয়লেটে ঢোকার সময় এই কালেমা পড়ছে কোনদিন? না তা তো পড়ে নাই। তো আপনি পড়েন কেন? আল্লাহ নবী যখন পড়ে নাই তা আপনি পড়তেছেন কেন? খারাপ না হলে কি ভালো হবে? খারাপ না হলে কি ভালো হবে? শরীয়তের দলিল প্রমাণ থাকতে হবে, এদের যা করবেন সুন্নত অনুযায়ী। এমনকি আপনার চাকর নকরের সাথে আপনার আচরণ, এটাও সুন্নত তরিকায় হইতে হবে, জুলুম না হয়। আপনার যে চাকর নকর দোকানের কর্মচারী, ওর সাথে আপনার ব্যবহারটা কি? আল্লাহ লিখতেছেন, আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছে। আপনার বিবির সাথে আপনার আচরণ কি? আপনার বিবির সাথে আপনার আচরণ কি? নবীজি বলছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার বিবির কাছে উত্তম, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে বিবির কাছে উত্তম। নবীজি বলেন, আমি আমার বিবির কাছে উত্তম, কেন? আমি আল্লাহর কাছে উত্তম। আল্লাহ থেকে উত্তম হওয়ার সনদ নিতে হলে, আল্লাহ থেকে উত্তম হওয়ার সনদ নিতে হলে ওই সনদ আপনার ঘরের থেকে নিতে হবে। আমার কথা বুঝতেছেন? আল্লাহ থেকে উত্তম হওয়ার সনদ নিতে গেলে ওই সনদের চাবিকাঠি কোথায়? আল্লাহর বান্দি, আপনার বিবি। সে যতক্ষণ নাজায়েজ কথা না বলবে, নাজায়েজ খায়েশ না করবে, আপনার তৌফিকের মধ্যে কোন কথা বলবে, যতদূর সম্ভব তার কথা রক্ষা করবেন, তার কথা রক্ষা করবেন, এবং তাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন? দুই কারণে। এক কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন তাদের আকল পুরুষদের তুলনায় একটু কম রাখছেন, এটা হাদিসের কথা, না মানলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে তোমাদের আকল আল্লাহ কম দিছে, যে কারণে একজন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না, কমপক্ষে দুজন মহিলা লাগবে। একজন পুরুষ সাক্ষী গ্রহণযোগ্য, কিন্তু একজন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না, তাদের আকল কম দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে বড় বড় দায়িত্ব দেওয়া নিষেধ করা হয়েছে। বড় বড় দায়িত্ব দিও না, চলবে না, সমস্যা হবে। আমরা বড় বড় দায়িত্ব দিয়ে বসে থাকি আর তখন দেখা যায় পেঁয়াজ কিনতে হয় 300 টাকা, আর আমাদেরকে নসিহত করা হয় পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন। আর কয়েকদিন পরে চাউলের দাম বেশি হবে, তখন নসিহত করা হবে আপনারা চাউল খাওয়া বন্ধ করে দেন। আর কয়েকদিন পরে কাপড়ের দাম বেশি হয়ে যাবে, তখন আমাদের নসিহত করা হবে আপনারা কাপড় পড়া বন্ধ করে দেন। এইগুলো তাদের কাজ না, বাজার নিয়ন্ত্রণ করার কাজ। বিদেশ থেকে কোন পেঁয়াজ আমদানি করার দরকার নেই, আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশের জন্য যথেষ্ট। শর্ত এই যে পেঁয়াজ যে মৌসুমে ওঠে, এই মৌসুমে সরকার কোন ব্যবসায়ীকে বিদেশ থেকে পেঁয়াজ ইম্পোর্ট করতে দিবে না। একটা কথা মানুক, যে মৌসুমে আমাদের কৃষকরা পেঁয়াজ খেতের থেকে উঠায়, এই মৌসুমে তারা যদি সঠিক দাম পায় তাহলে আমাদের দেশে পেঁয়াজের উৎপাদন বেড়ে যাবে। ভারত গরু দেওয়া বন্ধ করে দিল, আমাদের কুরবানিতে সমস্যা হওয়ার আশঙ্কা দেখা দিল। আল্লাহর মেহরবানি, আমাদের দেশের লোকেরা এত গরু পাললো, কোন সমস্যা থাকলো না। ভারত গরু বন্ধ করে দিল কিন্তু কারোর কোরবানিতে ছট পড়ে নেই। পেঁয়াজ বন্ধ করে দিক, আমাদের পেঁয়াজ যথেষ্ট, কিন্তু সরকার আইন করবে এই পেঁয়াজ যখন উঠানো হবে তখন তোমরা বিদেশ থেকে কেউ আনতে পারবে না, আনলে আমাদের দেশের কৃষকরা সঠিক দাম পায় না, তখন তারা উৎপাদন করার আগ্রহ হারাই ফেলে। আমার কথা বুঝতেছেন? এই জন্য মহিলাদেরকে বড় বড় দায়িত্ব বসানো যাবে না। কোরআন সুন্নাহ বিরোধী কাজ, এর খেসারা দিতে হবে। না জানের নিরাপত্তা থাকবে, না মালের নিরাপত্তা থাকবে, কোন নিরাপত্তা থাকবে না, কোন নিরাপত্তা থাকবে না। দেখেন না আজকাল অটোমেটিক ভোটের বাক্স বোঝাই হয়ে যাচ্ছে, কারা ভোট দেয়? ফেরেশতারা। অটোমেটিক বাক্স বোঝাই হয়ে যাচ্ছে, আরো সামনে কি দেখবেন অপেক্ষা করেন, আরো সামনে কি দেখবেন। এখন তো ভারতের বিরুদ্ধে যেই কথা বলতেছে তার গুম করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র গণতন্ত্র বলে গলা ফাটাই দিতে, আর বাংলাদেশের বিরুদ্ধে কইলি না একটা অপরাধ বলা যাইতে পারে, ধরলাম। কিন্তু ভারত তো বাংলাদেশ না, তারা যদি আমাদের উপরে কোন জুলুম করে আর সেটা যদি কেউ বলে তাকে কেন গুম করা হবে? এবং ভারতের পক্ষ থেকে এখানে একটা এনজিও দাঁড় করানো হয়েছে, যে এনজিওর নাম হল ইসকন। নাম কি? ইসকন। যাদের স্লোগান হল পৃথিবীকে মুসলমান মুক্ত করো, পৃথিবীকে মুসলমান মুক্ত করো, পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি জৈন সব থাকবে, মুসলমান রাখা হবে না, এই হলো তাদের স্লোগান। এবং মোদিও তাই চাইতেছে, মোদিও তাই চাইতেছে, কিন্তু আল্লাহর মেহরবানি ওই ভারতের হিন্দুরাই মোদির বিরুদ্ধে লাগছে, ভারতের হিন্দুরাই লাগছে কার বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে। হিন্দু মহিলারা বোরকা পরে আন্দোলন করতেছে, হিন্দু মহিলারা বোরকা পরে মোদির বিরুদ্ধে আন্দোলন করতেছে। কারণ মোদি কয়েছে পোশাক দেখে চেনেন না যে কারা আন্দোলন করতেছে? ওটা প্রতিবাদ করার জন্য হিন্দু মহিলারা বোরকা পরে আন্দোলন করতেছে। মোদি এবার বলো, আমি মুসলমান না হিন্দু? তারা সব কলেজে পড়ুয়া মেয়ে, কলেজে পড়ো আমি হিন্দু হিন্দু বোরকা পরে আন্দোলনে নামতেছে। এই ইস্কন খুব ডেঞ্জারাস, তারা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে এই জয় শ্রীরাম জয় কালী এসব কয়ে কয়ে আমাদের বাচ্চাদেরকে প্রাসাদ খাওয়াইছে। কি হিন্দুদের কি প্রাসাদ থাকে? ওই দেব দেবতার সামনে দিয়ে আবার নিয়ে আসে, আসে না মিষ্টি দেব দেবতার সামনে রেখে দেয় আবার নিয়ে আসে। তো এই জয় কালী জয় কালী জয় শ্রীরাম আমাদের ছেলেপেলেকে দিয়ে এই জয় কালী জয় শ্রীরাম বলে বলে তারপর এই মিষ্টি খাওয়াইছে, এই মিষ্টি খাওয়াইছে। এরা ভবিষ্যতে কি করবে আমাদের জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে। সরকারের উচিত এক্ষুনি এদেরকে দমন করা, এদের কর্মকাণ্ডকে কন্ট্রোল করা, কন্ট্রোল করা, এদের কর্মকাণ্ডকে কন্ট্রোল করা জরুরি। তা নাহলে ভবিষ্যতে আমাদের বহুত ক্ষতি হয়ে যাবে। তো বলতেছিলাম আসল কথা চলতেছিল বিবির সাথে কি আচরণ হবে, তাদের আকল কম দেওয়া হয়েছে, আকল কম দেওয়া হয়েছে কেন? আপনার আমার স্বার্থে কম দেওয়া হয়েছে কেন? আল্লাহর স্বার্থে না আপনার আমার স্বার্থে? যাতে তারা আমাদের অধীনস্থ থাকে, আমাদের ঘর করে, আমাদের আন্ডারে থাকে, এটাই কোরআন। আর রেজালু কওয়ামুন আলা নিসা, এই জন্য যদি আকল সমান সমান দিত তো বিশৃঙ্খলা হয়তো, তারা আমাদের ঘর করত না। তারা বলত যে আমরা পুরুষদেরকে বিয়ে করে আমাদের ঘরে রাখব, আমরা কারো ঘরে যাব না, পুরুষরা আমাদের ঘরে থাকবে, আমাদের আন্ডারে থাকবে। আমাদের বুদ্ধি কি কম আছে? এই জন্য আল্লাহ বুদ্ধি একটু কম দিছে, শরীরের শক্তি একটু কম দিছে, ব্রেনটাও একটু ছোট বানাইছে, সাইজ একটু ছোট বানাইছে, সব দিক দিয়ে একটু ছোট বানাইছে, যাতে ওর বডি দেখলে ও বুঝতে পারে যে না আমার আন্ডারে পুরুষরা থাকবে না, আমি পুরুষের আন্ডারে থাকবো। আমার বডি বলতেছে, এটা বডি ল্যাঙ্গুয়েজ আছে না, বডি ল্যাঙ্গুয়েজে বলতেছে যে আমাকে আন্ডারে থাকতে হবে। তো আপনার আমার সুবিধার জন্য কম দিছে আকল। আরেক দিক দিয়ে তারা অনেক সময় ব্যয় করে চুলার কাছে, কোথায় সময় ব্যয় করে? চুলার কাছে, আপনার আমার জন্য মজাদার খানা পাকানোর জন্য চুলার কাছে থাকে। চুলা কি খুব ঠান্ডা না গরম? এই গরম, এই গরমের হিটটা তাদের শরীরে আসে না, তাদের মাথা আসে না? আসে, আমার কথা বুঝতেছেন? একদিকে আল্লাহ আকল বুদ্ধি একটু কম দিছে, আর একদিকে তার মাথাটা গরম আছে, আগুনের সোহবতে ছিল, চুলার পাশে ছিল, মাথা গরম, এই দুটা মিলে কোন কোন সময় সে ব্যালেন্স রাখতে পারে না, কিছু কিছু কথা বলে ফেলে যেটা স্বামীর সাথে বেদবি হয়ে যায়, কিছু কিছু কথা বলে ফেলে যেটা কি হয় স্বামীর সাথে বেদবি হয়। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এইগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, তোমরা গালাগালি করবা না, বকাবকি করবা না, মারধর করবা না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো বেচারা মাথা গরম, আকল বুদ্ধি কম, সে তো আমার খেদমতের জন্য তার বাপ মা ভাই ব্রাদার দেশ খেস সব ছেড়ে চলে এসে, তার সব কিছু ছেড়ে আমার খেদমত করার জন্য, আমার সংসার গোছানোর জন্য, আমার ছেলে পেলে পালন লালন পালন করার জন্য সে চলে আসছে। তার কত বড় কুরবানি, একজন মহিলার কত বড় কুরবানি, তার সব কিছু ছেড়ে সে আমার কাছে চলে আসছে। তার কিছু ভুল ত্রুটিকে আমি মাফ করতে পারি না? যে আমার জন্য তার জীবন ওয়াকফ করে দিছে, তার জীবন উৎসর্গ করে দিছে, আমি তাকে মাফ করতে পারি না? এবং এটা আল্লাহ কোরআনে সুপারিশ করছেন, সুপারিশ করছেন, ও আশিরু হুন্নাবিল মারুফ, কোরআনের আয়াত, কোরআনের আয়াত চতুর্থ পারা, ও আশিরু হুন্নাবিল মারুফ, তোমার যে বিবি আছে ওটা আমার বান্দি, আমার বান্দি, আমি নিজে হাতে বানাইছি, তোমার খেদমত করতে যা যা সামান লাগবে সব সামান তোমার বিবিকে দিয়ে দিছি, তোমার মনোরঞ্জনের জন্য যা যা লাগবে সব আমি দিয়ে দিছি, কাজেই আমার কুদরতি বন্টনের দ্বারা সে তোমার কাছে গেছে, তোমার বিবি হয়েছে, অটোমেটিক হয় নাই, কুদরতি বন্টনের দ্বারা তোমার বিবি হয়েছে, আমি আল্লাহ সুপারিশ করতেছি আমার এই বান্দির সাথে সদ্ব্যবহার করো, আমার এই বান্দির সাথে কি করো সদ্ব্যবহার করো, তার ভুল ত্রুটিকে মাফ করে দাও, মাফ করে দাও। আমি প্রশ্ন করি, কোন পুলিশের আইজিপি যদি আপনাকে ফোন করে, মিয়া তুমি যে মেয়েটাকে বিবাহ করছ ওইটা তো আমার মেয়ের বান্ধবী, ওরা একসাথে পড়ালেখা করছে, আমার মেয়ে প্রত্যেক দিন বলে তোমার কাছে ফোন করতে, আমি ব্যস্ত মানুষ সময় পাই না, আজকে করলাম, তুমি একটু তোমার বিবির দিকে খেয়াল রাখবো। আইজিপি ফোনে আপনাকে এই কথা বলল যে তোমার বিবি আমার মেয়ের বান্ধবী, খেয়াল রাখো। আমি প্রশ্ন করি, আপনি কি এই মহিলার উপরে কোনদিন জুলুম করতে পারবেন, পারবেন? আপনার তো জানা হয়ে গেছে আমার বিবির বান্ধবী, বান্ধবীর বাপ হল পুলিশ প্রধান, পুলিশের আইজিপি, কোনদিন জুলুম করার সাহস হবে আপনার? সেখানে দুনিয়ার সমস্ত বাদশার বাদশা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনি কোরআনে হুকুম জারি করছেন আমার বান্দির সাথে ভালো ব্যবহার করো। পুলিশের আইজিপি করলে বললে আপনি জুলুম করেন না, আর আল্লাহ কোরআনে বলতেছে সেখানে আপনি কোন সাহসে জুলুম করবেন, সম্ভব? এই জন্য নবীজি বিবিদের সাথে খুব ভালো আচরণ করতেন। মা আয়েশা বলেন তিনি শেষরাতে উঠতেন, কামা রোয়াইদা, খুব ধীরে সুস্থে উঠতেন যেন কোনো আওয়াজ না হয়, ফাতাহাল বাবা রোয়াইদা, আবার উজু করার জন্য যে বাইরে যেতেন দরজা খুলতেন, খুব আস্তে দরজা খুলতেন যেন আমার ঘুম না ভাঙে। নিজের বিবি যিনি নবীজির জন্য আসে, নবীজির জন্য জান দিতে তৈয়ার, তার পাশে তো উঠতেছে আস্তে, দরজা খুলতেছে আস্তে, এত খেয়াল করতেছে বিবির দিকে, বিবিকে কোনো কষ্ট দিচ্ছেন না জানে বুঝে, কাজে এটা আমাদের শিখতে হবে, মা বন্ধুর সাথে ভালো আচরণ শিখতে হবে। এবং কোন সময় তালাক শব্দ মুখে আনবেন না, সবচেয়ে নিকৃষ্ট শব্দ হল তালাক, এটা জায়েজ জিনিস প্রয়োজনের সময়, প্রয়োজনের সময় জায়েজ, প্রয়োজন কি? আপনি বিবিকে যত বুঝাইলেন সে নামাজ পড়তে রাজি না, যত বুঝাইলেন সে পর্দা করতে রাজি না, যত বুঝাইলেন কোরআন শিখতে রাজি না, যত বুঝাইলেন ছেলেকে কোরআন শিখতে দাও, না আমি কোরআন শেখাবো না, আমি ইংলিশ মিডিয়াম দিব, সব উল্টা, সব উল্টা। এরকম বিবি যদি কারো ভাগ্যে পড়ে, তার জান বাঁচানোর জন্য আল্লাহ কি রাখছে? তালাক। তার জান বাঁচানোর জন্য আল্লাহ কি রাখছে? তালাক। কিন্তু কয়টা রাখছে? একটা তালাক। কয়টা রাখছে? ভালো করে শুনে রাখেন, বুঝে রাখেন, তালাক কয়টা রাখছে? একটা। একটা সিম্পল তালাক দিয়ে দিবে, তালাক দেওয়ার পরে তিন মিনিট পর্যন্ত দেখবে সে সংশোধন হয় কিনা, স্ত্রীর ভুলের কারণে তো তালাক দিছে। হ্যাঁ, তো তালাকের সাথে বাইন টাইন বলবে না, শুধু তালাক বলবে। দিয়ে তিন মিনস, তিন মাস না, তিন মিনস দেখবে ঠিক হয় কিনা। ঠিক হইলে তালাকটা উড্র করে নেবে, আমি যে তালাক দিয়েছিলাম তা প্রত্যাহার করলাম, বাস আপনার বিবি হয়ে গেল। আর যদি সে ঠিক না হয় তো তার রাস্তাও খোলা, আপনার রাস্তাও খোলা। সে আর এক স্বামী গ্রহণ করবে, করুক, ওই এক তালাক যথেষ্ট। আপনার কাছে আসতে চায়, আপনিও নিতে চান, ওই রাস্তাও খোলা। বিবাহটা ধরাই নাও, দুজন মুসলমান ডেকে একজন প্রস্তাব দাও আর একজন গ্রহণ করো, দুজন মুসলমানের সামনে হয়ে গেল, মৌলমি টাকার দরকার নেই। তিন মিনিট পরে ওই যে একটা সিম্পল তালাক দিছিলেন ওটা বাইন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তখন মহিলা চলে যেতে পারলে, অন্যখানে যেতে চাইলে সেই রাস্তাও খোলা। আবার আপনার কাছে আসতে চাইলে বিবাহটা নতুন করে পড়ে ওই রাস্তাও খোলা, সব রাস্তা খোলা। তাহলে ইসলামে তালাক কয়টা? একটা। তিন তালাক দেওয়া হারাম, রাগের সাথে তালাক দেওয়া হারাম, কিন্তু পড়ে যাবে। রাগের সাথে তালাক দেওয়া হারাম, দিলে পড়ে যাবে। তিন তালাক দেওয়া হারাম, দিলে পড়ে যাবে, হারাম। কারণ তিন তালাক দিলে আর কিছু করার থাকে না, এই জন্য আল্লাহ হারাম করে দিছে। তিন তালাক দিলে আর কিছু করার থাকে না, ওই বিবি আর নেওয়া যায় না, ওই হিলা মেলা অনেক ঝামেলা, এই জন্য তিন তালাক মানা করে দিছে। ইসলামের তিন তালাক রাখে নাই, ইসলামের তিন তালাক, তিনটা শুধু রাখছে কি জন্য? কেউ তালাক নিয়ে যাতে তামাশা না করে, তোমার 300 তালাক দিলাম, তোমার 900 তালাক দিলাম, এরকম তামাশা না করে তাই তিন রাখছে। তিনের কোনো প্রয়োজন নেই। বিবির সাথে যত সমস্যা হোক, বিবির সাথে যত সমস্যা হোক, কোন সমস্যার সমাধানের জন্য তিন তালাকের দরকার নেই, এক তালাক যথেষ্ট। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ যদি বিপদে পড়েন তো তালাক দিয়ে ফত আনবেন না। তালাক দিয়ে কি করবেন না? ফত আনবেন না, আগে ফত আনবেন। ফতোয় যদি তালাক দেওয়ার কথা বলে তো তালাক দিবেন। আমার কথা ক্লিয়ার? তালাক দিয়ে ফত আনবেন না, কি করবেন? আগে ফত আনবেন, তারপরে তালাক। তো তালাকের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। শরীয়ত কোন অবস্থায় চায় না দুইজনের মধ্যে বিবাহ হওয়ার পরে এটা আবার ভেঙে দেওয়া হোক, এটা শরীয়ত কোন অবস্থায় চায় না। যে কোনো ভাবে তাদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করাই দেওয়া, সালিশ করে তাদেরকে মিলাই দেওয়া, এইটা হল শরীয়তের চাহিদা, শরীয়তের দৃষ্টিভঙ্গি। তো সার কথা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের আকল কম, তারা আগুনের সোহবতে থাকে, কিছু ভুল হবে মাফ করতে হবে, আল্লাহ সুপারিশ করছে। মাফ করলে কি হবে এটাও শুনে রাখেন। আপনি যদি বিবিকে মাফ করলেন আপনার কি লাভ হবে? আপনার লাভ এই হবে, ইউসলিহুল্লাকুম আমালাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 22 পারা, 22 পারার এই আয়াতে আল্লাহ ওয়াদা করতেছেন, তুমি আমার বান্দিকে মাফ করলা, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, তোমার অনেক গুণা আমার কাছে জমা আছে, তোমার মাফ চাওয়া ছাড়া আমি ওই গুণাগুলো মাফ করে দিব। তুমি আমার বান্দিকে, আমার বান্দিকে মাফ করলে আমি তোমার গুণা মাফ করে দিব। ইউসলিহ লাকুম আমালাকুম, এবং তোমার আমলের মধ্যে অনেক ভুল আছে, এই ভুল সহ তোমার আমলকে আমি কবুল করে নিব। আমি আল্লাহ তোমার ভুল আমলকে শুদ্ধ বানিয়ে গ্রহণ করে নিব। কত বড় ফজিলত! আপনার ভুল আমল আল্লাহ কবুল করতেছে, আপনার গুনাহগুলো মাফ চাওয়া ছাড়া আল্লাহ মাফ করে দিচ্ছেন। তা লাভ হল না? হাজারো লোকের ইতিহাস পাওয়া যায় স্ত্রীর প্রতি ক্ষমাশীল হওয়ার কারণে আল্লাহ তাকে ওলি বানাই দিয়েছেন, স্ত্রীর প্রতি ক্ষমাশীল হওয়ার কারণে আল্লাহ তাকে ওলি বানাই দিয়েছেন। আমাদের মুরব্বী দারুল উলুম দেওবন্দ, আমরা মুরব্বী মানে কাকে? দারুল উলুম দেওবন্দ। এখানে এক উস্তাদের ঘটনা, উনি মুহাদ্দিস ছিলেন, ওনার ঘটনা। উনি একবার খাইতে বসছেন, ওনার বিবি ওই দিন খিচুড়ি পাকাইছে, কিন্তু লবণ দিতে মনে নেই, লবণ দিতে মনে নেই। তো ওনার মেজাজটা খুব খারাপ হয়েছে, বিলকুল লবণ না দিলে খাওয়াটা মুশকিল না, ওনার খুব রাগ উঠছে, কিন্তু উনি রাগটাকে কন্ট্রোল করছেন। আসলে এই অক্তে আমার নামে আল্লাহ এই খানাটাই লিখে রাখছেন, আজকে দুপুরে আমার জন্য আল্লাহ এই খানাটাই লিখে রাখছেন। এই কথা চিন্তা ভাবনা করে উনি লবণ ছাড়ে খেয়ে নিছে, বিবির পরে কোনো বকাঝকা করে নাই। ইনার যখন এন্তেকাল হয়ে গেছে, ইনার কোন বন্ধু ওনাকে স্বপ্ন দেখছে যে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে। তো উনি বললেন, আমি যে সারা জীবন কোরআন কিতাব পড়াইলাম আর লোকদেরকে ওয়াজ নসিহত করলাম, পীর মুরিদি করলাম, এগুলো আল্লাহ কিছুই আলোচনা করলেন না, এর কোনটাই আল্লাহ আলোচনা করলেন না, আল্লাহ খালি একটা কথা আলোচনা করলেন যে একদিন তোমার বিবি সাহেব খিচুড়িতে লবণ দেয় নাই, তোমার খুব রাগ উঠছিল, তারপর তুমি আমার দিক থেকে রাগটাকে হজম করছিলা, এটা আমি মাওলা আমার কাছে খুব পছন্দ হয়েছে, এইটা রসিলায় আমি তোমাকে মাফ করে দিছি। এত বড় মহাদেবগিরি, এত কোরআন কিতাব পড়াইল সারা জীবন, এত আজ নসিহত করলো, এত লোকের মুরিদ বানাইল, সবক দিল, কিছুই আল্লাহ কইলেন না, কইলেন খিচুড়ির কিস্তা, এটা দিয়ে মাফ করে দিছে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ তাখিরান্না মিনাল মারুফ শাইয়া, কোন ছোট নেকিকে ছোট মনে করো না, কোন ছোট নেকিকে ছোট মনে করিও না, হইতে পারে ওইটা তোমার নাজাতের ওসিলা হবে। আরে কুকুরকে পানি খাওয়াইছে, পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে, এটাকে ওসিলা করে আল্লাহ সেই লোকের অলি বানাই দিছে, অলি বানাই দিছে। বিড়ালকে না খাওয়াই মারছে, বান্ধে রাখছিল, বিড়াল নিজেও খাইতে পারে নাই, ওই লোকটাও খাবার দেয় নাই, বিড়াল মরে গেছে। নবীদি মেয়েরা যে দেখে আছে, ওই লোকটা জাহান্নামে চলে গেছে, ওই লোকটা জাহান্নামে চলে গেছে। আর এক লোকের কিস্তা বুখারিতে আসছে, একজনের বড়ের ডাল মানুষের রাস্তায় যেয়ে পড়ছে, বড়ের ডাল কোথায় পড়ছে? চলাচলের রাস্তায়। সে চিন্তা করল, এই ডালের মধ্যে তো কাঁটা আছে, তো অনেক মানুষ লম্বাও আছে, কেউ খাটো আছে, মানুষ লম্বা খাটো থাকে না, লম্বা মানুষ যদি হয় ও তো টুপের মধ্যে চুলের মধ্যে কাঁটা আটকে দেবে। এই কথা মনে করে ওই ডালটাকে বাঁকা করে ওর খ্যাতের দিক করে দিবে। আগে রাস্তা যায় পড়ছিল, ও ডালটাকে বাঁকা করে ভেঙ্গে কোন দিক করে দিছে? খ্যাতের দিক করে দিছে। তো ইমানে যে 77টা শাখা আছে, ইমানের কত শাখা? আমার লেখা কিতাবুল ইমান থেকে পড়ে নেবেন, আমার লেখা কিতাবুল ইসলামের সবচেয়ে জরুরি বিষয় হল ইমান। ইসলামের সবচেয়ে জরুরি বিষয় কোনটা? ইমান। কারণ শুধু ইমান দিয়েও বেঁচতে দেওয়া যাবে, কিন্তু ইমান যদি ভুল হয়ে যায়, ইমানের মধ্যে কোন গলত বের হয়, তাহলে যত নামাজি হন, যত দান খয়রাত করেন, যত হজ উমরা করেন, আপনার বেঁচতে যাওয়ার কোন উপায় নেই। আমার কথাটা ক্লিয়ার? শুধু ইমান দিয়ে বেঁচতে দেওয়া যাবে, কিন্তু শুধু আমল দিয়ে বেঁচতে দেওয়া যাবে না। এই জন্য কিতাবুল ইমানটা আপনারা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মসজিদে মসজিদে তালিম চালু করেন, এক এক লাইন করে, এক এক লাইন করে এক একদিন পড়েন। যেমন তামাম নবী রসুল মাটির তৈরি মানুষ ছিলেন একদিনের সময়, তামাম নবী রসুল নিষ্পাপ ছিলেন, গোনামুক্ত ছিলেন দ্বিতীয় দিনের সবক, তামাম নবী রসুল অদৃশ্যের খবর জানতেন না তৃতীয় দিনের সবক, আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ শেষ নবী, ওনার পরে কেয়ামত পর্যন্ত নতুন কোন নবী আসবে না চতুর্থ দিনের সবক। এইভাবে একটা একটা করে পয়েন্ট তালিম করেন, ঘরে বুড়া মা বাপ আছে, দাদা দাদি আছে, তাদেরকে শোনান। ইমানটা যদি তারা শিখে ফেলে তো জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। আমলের ত্রুটি ক্ষমাযোগ্য, আল্লাহ হয় ক্ষমা করে দিবেন, না হয় সীমিত দোজক ভোগ করতে হবে। হয় আল্লাহ ক্ষমা করবেন, না হয় সীমিত দোজক, কিন্তু ইমানের ত্রুটি ক্ষমা করবে না। ইমানের ত্রুটি হল চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য সবচেয়ে জোর দিতে হবে কোনটাতে, ইসলামের সবচেয়ে জোর কোনটার উপরে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের সমাজে ইমান নিয়ে কোন মসজিদে তালিম হইতেছে না, কোন বাসায় তালিম হইতেছে না, কোন মাহফিলে আলোচনা হইতেছে না। যারা দিনই কিতাব লেখে তারা কো ইমান নিয়ে কিতাব লিখতেছে না। আমি আপনাদের খাদেম, আল্লাহ আমাকে একটা কিতাব লেখার তৌফিক দিয়েছেন, আমার অন্তত ৪০খানা কিতাব আছে বিষয় ভিত্তিক, আপনাদের ঘরে রাখবেন, তাহলে যখন যে বিষয় সামনে আসে ওই কিতাব দেখতে পারবেন। ৪০টা কিতাব বিষয় ভিত্তিক, ওয়েবসাইট আছে darsemansur.com, এখান থেকে আওয়াজ শুনতে পারবেন। তাহলে ইসলামে সবচেয়ে জরুরি কি? ইমান। এটা বিবিদেরকে শিখাইতে হবে। শুধু আপনি একা জান্নাতে গেলে হবে না, আল্লাহ কোরআনে কি বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো তোমার পরিবারের সবাইকে বাঁচাও। দুটা দায়িত্ব দিছে না, একা জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য দুই নম্বর কথা ছিল, প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী করব, বিশেষ করে আমার বিবি বাচ্চাদের সাথে নরম আচরণ করব, সুন্দর আচরণ করব। আর আমার দ্বারা আমার যত ক্ষতি হয় হোক, আমি অনেকের কাছে টাকা পাই, কোনো অসুবিধা নেই, হয় দুনিয়া আদায় হবে না হয় আল্লাহ আদায় করে দিবে কেয়ামতের দিন, কিন্তু আমার কাছে কেউ যেন এক পয়সাও না পায়। আমার কথা বুঝতেছেন? আপনি হাজার লোকের কাছে পান, কোনো অসুবিধা নেই, হয় দুনিয়া আদায় হবে না হয় কেয়ামতের ময়দানে আল্লাহ আদায় করে দিবে, সমস্যা নেই, কিন্তু আপনার কাছে কেউ যেন এক পয়সা না পায়। আপনি এই ব্যাপারে সাংঘাতিক সতর্ক থাকবেন, যতক্ষণ না দিতে পারবেন আপনি পরেশান থাকবেন। আপনি যদি কারো কাছে ঋণী থাকেন, এই ঋণটা যতক্ষণ শোধ করতে না পারবেন আপনি পরেশান থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাড়াতাড়ি শোধ করার তৌফিক দাও, যাতে করে আপনার থেকে কেউ অনিষ্টের ভয় না করে। এই তিনটা গুণ অর্জন করতে আমরা কি রাজি আছি? হালাল খানা খাব আর সুন্নত অনুযায়ী আমল করব আর সবার সাথে ভালো আচরণ করব, আমার দ্বারা কারো অনিষ্ট হবে না। তিন আটটা কথা বলছি, মেইন মেহনত হবে ইমান নিয়ে। চারটা কথা হল, মেইন মেহনত কি নিয়ে, আসল মেহনত কি নিয়ে, ইমান কিন্তু সামান্য সামান্য কারণে নষ্ট হয়ে যায়, সামান্য কারণে। যেমন এক নেতা ভাষণ দিছিল, আল্লাহ আমার বউটাতে মারা গেল, আমি কি গুনাহ করছিলাম, আমি কি গুনাহ করছিলাম, বউ মারা যায় গুনাহ করার কারণে, তার হায়াত শেষ। হ্যাঁ, আর আমার কথা বোঝেন না আপনারা, গুনাহ করার কারণে কি বউ মরে যায় না, তার হায়াত শেষ। প্রত্যেককে হায়াতের একটা বাজেট দেওয়া হয়েছে, ওর পরে শেয়ার থাকবে না, আমরা যা বলি এটা তো আমাদের বুঝ দেওয়ার জন্য করা যে অমুক ক্যান্সারে মরছে, অমুক বাসের তলে পড়ে মরছে, অমুকের এই হয়েছে ব্রেন স্ট্রোক করছে, এ তো বুঝ। আসল কথা হল তার হায়াত নেই। ইসলামে কোনো অকাল মৃত্যু নেই। ইসলামে কোনো 5 বছরের শিশু যদি মরে যায় অকাল মৃত্যু না, ও হায়াত পাইছেই কত 5 বছর, তাহলে অকাল হলো কেমনে? তাহলে আমি 4টা কথা আপনাদের খেদমতে আরজ করলাম। ইমানের কিতাব নিয়ে খুব পড়াশোনা করতে হবে। আর কিসে ইমান নষ্ট হয়? মামুলি মামুলি কথায় ইমান নষ্ট হয়, মামুলি কথায়। আপনি হিন্দুদের পূজায় গেলেন, ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর কোন বিধানের ব্যাপারে আপত্তি করলেন, আল্লাহর এই বিধানটা তো যুক্তিসঙ্গত হল না, নাউজুবিল্লাহ, আল্লাহর এই বিধানটা কি হল না, যুক্তিসঙ্গত হল না, এই ধরনের কথা বললে ইমান নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। এই যে আজকের একটা কথা বলা হয়েছে, ধর্ম ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায়। ধর্ম যার যার উৎসব তার তার, শব্দটা কিভাবে হবে? ধর্ম যার যার উৎসব তার তার। আমরা কি হিন্দুদের মেলায় যাব? আমরা কি খ্রিস্টানদের বড়দিনে যাব? গেলে আমাদের ইমান থাকবে? আমাদের আমরা কাফের হয়ে যাব? ওটা কুফুরি কথা। বহু কুফুরি কথা আমাদের সমাজে চালু আছে। একবার শুনলাম এক নেতায় বলল, এক নেতায় বলল, এবার ধান এত ভালো হয়েছে তাহলে বোঝা গেল মা দুর্গা গজে চড়ে আসছিলেন। মা দুর্গা গজ, গজ বুঝলেন আপনারা? গজ মানে হাতি। এবার ধান ভালো হয়েছে কেন? মা দুর্গা হাতিতে চড়ে আসছিল। এটা বিশ্বাস করলে ইমান থাকবে? মা দুর্গা নামে কিছু আছে? রাম নামে কিছু আছে? যে রাম মন্দির বানাইতেছে, রাম নামে কিছু আছে? এ তো ওদের একটা উপন্যাসের মধ্যে রামের নাম আছে, হিন্দুদের একটা উপন্যাসের মধ্যে রামের কিসা আছে, উপন্যাস। সে উপন্যাস পড়লে বোঝা যায় দেখো মানুষ না, ও যদি দেবতাই হতো তো ওর বউ রাবণে নিয়ে গেল কেমনে? ওদের দেবতা হয়তো তা অনেক ক্ষমতা হইতো, ওর বউ হাইজ্যাক করে নিয়ে গেছে কে? হ্যাঁ, রাবণ। এটা সে কোন রকম উদ্ধার করতে পারলো না, পরে হনুমানের সাহায্য নিয়ে বউকে উদ্ধার করলো। এই কোন দেবতা হইতে পারে? রাম নামে কেউ ছিল না, কোন মানুষই দুনিয়াতে আসে নাই। এটা একটা উপন্যাস, কিন্তু গোড়া হিন্দুরা ওটাকে বিশ্বাস করে। আর কথায় কথায় জয় শ্রীরাম, আরে কিসের জয় শ্রীরাম? জয় কথাটাই বলা ঠিক না, এটা হিন্দুদের স্লোগান। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান। তো 4টে পয়েন্ট বললাম, আমি আশা করতেছি আমার কথাগুলো আপনারা বুঝছেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। اللهم صل على سيدنا محمد النبي سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة أقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين এই শীতের রাত্রে তোমার রাত্রিগুলো বান্দা তোমার কথা শোনার জন্য বসে আছে, তাদের আর কোনো উদ্দেশ্য নেই, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নেই, পর্দার আড়ালে মা বোন কথাগুলো শোনার জন্য বসে আছে। আল্লাহ সবাইকে তুমি দয়া করে মাফ করে দাও, জীবনের ছোট বড় সব গুণা আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন মুরব্বীরা চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হায়াতে আছি আমাদেরকে ইমানি জিন্দেগি দান কর, সুন্নতি জিন্দেগি দান কর, হালাল খাবার খাওয়ার তৌফিক দান কর, আমাদের দ্বারা কারোর জন্য অনিষ্ট না হয় আল্লাহ এ তৌফিক দান কর। এ আল্লাহ আমাদের সকলের নেক মকসুদগুলো পূরণ করে দাও। যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, অভাব অনটন আছে, সন্তানের অবাধ্যতা আছে, সব পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ তুমি অন্তর্যামী, সব পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ যে ভাইয়েরা এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ তাদের এই মেহনতকে কবুল করে দাও। অনেকে টাকা দিয়েছে, অনেকে শ্রম দিয়েছে, অনেকে অনেকভাবে সাহায্য করেছে, আল্লাহ তাদের মেহনতকে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করো। আমাদের পরিবারের সকল সদস্যকে আল্লাহ ইমানদার পরেজগার বানায় দাও। আমাদের মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও। আমাদের মা বোনরা যেন চাকরিতে না যায়, ইসলামে বাইরে যায় চাকরি করা হারাম। আমাদের মা বোনদেরকে হারাম চাকরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, এই মসজিদকে আল্লাহ পুরা ঢাকার জন্য একটা মডেল মসজিদ বানায় দাও, একটা নমুনা বানায় দাও, সুন্নত তরিকার মসজিদ বানায় দাও। এ আল্লাহ বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, মসজিদ মাদ্রাসার দেশ বানায় দাও, রহমত কল্যাণের দেশ বানায় দাও। এ আল্লাহ এখানে কোন রকম হানাহানি কাটাকাটি না হয়, আল্লাহ আমাদেরকে ভাই ভাই মিলেমিশে থাকার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, এরকম জলসা বারবার করার তৌফিক দান করো, জলসাকে কবুল করে নাও। এ আল্লাহ তোমার দরবারে আমাদের যখন যাওয়ার সময় হবে, এ আল্লাহ আমাদের সবাইকে কালেমার সাথে ইমানের সাথে তোমার দরবারে যাওয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।